الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম কেরমানশাহ প্রদেশের সঙ্গে লাগোয়া আরেকটি প্রদেশ হামেদানে। হামেদান প্রদেশে রয়েছে ঐতিহাসিক এবং প্রাকৃতিক নানা নিদর্শন, বিশেষ করে এখানকার আলি সাদর গুহার প্রাকৃতিক বিষয়ের সঙ্গে খানিকটা পরিচিত হয়েছি আমরা। বলেছিলাম যে 1994 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক বিস্ময়কর এই আলি সাদর গুহার উপর গবেষণা চালিয়ে বলেছেন, এটি বিশ্বের অন্যান্য গুহার তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং নিশ্চিতভাবে এই গুহাটি বিশ্বের সর্ববৃহৎ পানি গুহা।
প্রকৃতপক্ষে আলোর ব্যবস্থা আবিষ্কৃত হওয়ায় কিংবা আধুনিক যুগে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর এই গুহার গভীরতা আবিষ্কার করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষ জানতেই পারেনি এ গুহা এত দীর্ঘ হবে। 1991 সালে আলি সাদর ট্যুরিজম কোম্পানি পুরো এলাকার উন্নয়ন কাজ শুরু করে। গুহা মুখের বাইরে হোটেল, অতিথিশালা, কাঠ নির্মিত ভিলা এবং তাঁবু গাড়ার মতো প্রশস্ত জায়গা অহরহ এবং সহজলভ্য। এখন এছাড়াও আছে বিনোদনের জন্য সিনেমা, থিয়েটার ও খেলার মাঠ। খাওয়া দাওয়ার জন্য আছে রেস্টুরেন্টের ব্যবস্থা। সব মিলিয়ে আলি সাদর গুহা মনোরম একটি অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এ ধরনের গুহা পৃথিবীতে খুবই বিরল। আমেরিকায় এরকম একটি গুহা আছে, কিন্তু তার নিচে পানি নেই। আরেকটি আছে ইন্দোনেশিয়ায়। তবে পৃথিবীর সর্ববৃহৎ পানি গুহা হিসেবে এই আলি সাদরের খ্যাতি আজও অম্লান। এই গুহা নিয়ে আজও আমরা কিছুটা আলাপ করে ভিন্ন কোনো নিদর্শন নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
আলি সাদর গুহা নিয়ে ব্যাপক কৌতূহল এখনও সবার মাঝে আছে। গুহার ভেতরে প্রায় 14 কিলোমিটার আবিষ্কৃত হয়েছে। যদিও মাত্র 4 কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ লাইন টানা হয়েছে এবং সে পর্যন্তই ভ্রমণকারীরা দেখতে পান। গুহার ভেতরে ঢুকলেই অন্যরকম এক সৃজনশীলতার বিস্ময়কর ভুবনের মুখোমুখি হবেন যে কেউই। ভেতরের চ্যান্ডেলিয়রের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ দ্বীপ পাথর এবং বিভিন্ন আকৃতির ভাস্কর্যের মতো ডিজাইন ইত্যাদি চোখ ধাঁধিয়ে দেবে দর্শকদের। আকৃতির সঙ্গে মিল রেখে ওইসব ভাস্কর্যের বিভিন্ন নামও দেয়া হয়েছে, যেমন ঈগলের নখরের পাঞ্জা, দুই মাথা বিশিষ্ট বাঘ সহ আরও বিভিন্ন নাম দেয়া হয়েছে এগুলোর। এর ভেতরের এমন সব দেখার জিনিস রয়েছে যেসবের বর্ণনা দিয়ে আসলে ফুটিয়ে তোলা পুরোপুরি সম্ভব নয়। শুধুমাত্র ভেতরে যাওয়া এবং স্বচক্ষে দেখার মধ্যেই রয়েছে দৃষ্টির পরিতৃপ্তি।
আমরা এবার আলিসাদর গুহা থেকে একটু ভিন্ন দিকে যাব, কারণ হামেদান শহরে এবং এর আশেপাশে রয়েছে দেখার মতো আরও বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন। হামেদান শহর থেকে 5 কিলোমিটার দূরে আব্বাসাবাদের শ্যামল উপত্যকার শেষ প্রান্তে রয়েছে ঐতিহাসিক গাঞ্জ নমে এবং তার পাশে বিদ্যমান চমৎকার ঝর্ণার পাশে স্থাপিত গাঞ্জ নমে টেলিক্যাবিন। আলিসাদর গুহা দেখার পর টেলিক্যাবিনে বেড়াতে ভালোই লাগবে। ফুরফুরে একটা মন নিয়ে গুহা অভ্যন্তরের বিষয় নিয়ে ভাবতে ভাবতে টেলিক্যাবিনে চড়ার মজাই অন্যরকম লাগবে। আশা করা যায় পুরোটা দিনই চমৎকার কাটবে, আনন্দে কাটবে, রোমান্স মানে শিহরিত মানসিক অবস্থার মধ্যে কাটবে। টেলিক্যাবিনটি মিশন স্কোয়ার এলাকার দিকে, এলাকাটি আলবান্দের সবুজ শ্যামল উচ্চতার দিকে অবস্থিত। গাঞ্জ নমে ক্রীড়া ও পর্যটন কমপ্লেক্সটি এখানকার গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান।
এবার আসা যাক গাঞ্জ নমে সম্পর্কে। এই গাঞ্জ নমে হাখামানেশীয় যুগের বাদশাহ খাসায়ার শাহ এবং দারিউসের শাসনামলের একটি প্রস্তরলিপি। আব্বাসাবাদের সবুজ উপত্যকার শেষ প্রান্তে অবস্থিত এটি। এখানে রয়েছে একটি ঝর্ণাও। সবুজের সমারোহের মাঝে একটি ঝর্ণা ধারা যে কি পরিমাণ উপভোগ্য তা সেখানে না গেলে উপলব্ধি করা কঠিন। শীতল পানির ঝর্ণায় নিজেকে শীতল করে বিশ্রাম নিতে পারেন সবুজ বৃক্ষ পরিবেষ্টিত বাগিচার ছায়ায়। যারা স্কি খেলা পছন্দ করেন তারা স্কিও উপভোগ করতে পারেন এখানে। হামেদানে রয়েছে বিখ্যাত দুই মনীষীর মাজার, একজন ইবনে সিনা, অপরজন বাবা তাহের উরিয়নি। আবু আলী সিনা বা ইবনে সিনাকে চেনেন না এমন ব্যক্তি বিশ্বের সচেতন মহলে বিরল। বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, কবি ও দার্শনিক ইবনে সিনার মাজারটি হামেদান শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত।
ইবনে সিনার মাজার কমপ্লেক্সের চারপাশের পরিবেশ বেশ মনোরম। বাগ বাগিচা আর কৃত্রিম ফোয়ারায় নান্দনিক এবং উপভোগ্য করে তোলা হয়েছে। মাজারের ভেতরে প্রধান দুটি বিভাগ রয়েছে, একটি মিউজিয়াম, অপরটি লাইব্রেরি। দক্ষিণ দিকের অডিটোরিয়াম, যেটি মিউজিয়াম হিসেবে পরিচিত, সেখানে রয়েছে মৃৎশিল্প, প্রাচীন মুদ্রাসহ খ্রিস্টপূর্ব সহস্রাধিক বছরের পুরনো বিচিত্র সংগ্রহ। আর উত্তর দিকের অডিটোরিয়ামটি মূলত লাইব্রেরি, এখানে রাখা হয়েছে ইবনে সিনার লেখা যাবতীয় বই পুস্তকের সংগ্রহ।
বাবা তাহের উরিয়নির মাজারের কথাও বলেছিলাম, তিনি ছিলেন একজন কবি ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। দ্বিপদী কবিতার জন্য তিনি বিখ্যাত। হামেদান বেড়াতে গেলে বাবা তাহের উরিয়নির মাজারটি না দেখে আসাটা হবে খুবই অন্যায়। মাজারের ভেতরে 24টি পাথরে তাঁর লেখা 24টি দ্বিপদী খোদাই করে সাজিয়ে রাখা হয়েছে। এই মাজারের পাশেই রয়েছে হামেদান প্রদেশের হস্তশিল্প মিউজিয়াম। মাজার ঘুরে ফিরে দেখে ওই হস্তশিল্প জাদুঘরটিও দেখে আসতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, ভাববেন না হামেদান ঘুরে দেখার কাজ শেষ হয়ে গেছে, না, এখনো বাকি আছে। বিশেষ করে হেগমাতানে প্রাচীন টিলা ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক একটি নিদর্শন। সম্প্রতি জানা গেছে যে এই হেগমাতানে টিলার মাঝে ছিল অসম্ভব সুন্দর কিছু প্রাসাদ। কর্তৃপক্ষ এখন এই এলাকাটির উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
হামিরানের নাহবান্ত এলাকায় রয়েছে একটি হ্রদ, হ্রদটির নাম হল গিয়ন। এ যেন এক হারানো বেহেশত, প্রাচীন চেনর বৃক্ষের সমারোহপূর্ণ বাগ বাগিচায় ঘেরা পরিবেশ বলে দেবে এই এলাকাটি কত পুরনো। বলাই বাহুল্য যে হ্রদের পানির সংকুলনের কারণেই এখানে গড়ে উঠতে পেরেছে এরকম সবুজ একটি পরিবেশ। এত সুন্দর পরিবেশ বিরাজ করার পরও এই হ্রদটি কিন্তু খুব বেশি খ্যাতি লাভ করতে পারেনি। তবে এখানকার ইমামজাদা হুসাইন, মানে নবীবংশের সন্তান হুসাইনের মাজারটি যথেষ্ট সম্মানীয় ও জিয়ারতকারীদের কাছে অন্যতম পবিত্র একটি স্থানের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। তো আজ আর কথা নয় শ্রোতাবন্ধুরা, পরবর্তী আসরে আবারও কথা হবে।
তখনও আপনারা আমাদের সঙ্গ দেবেন এই প্রত্যাশায় আজ এখানেই গুটিয়ে নিচ্ছি আজকের আসর। আজ এখানেই গুটিয়ে নিচ্ছি আসর। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে বেলায়েতে ফকি বা যোগ্য আলেমের শাসনের কথা বলা হয়েছে। বিষয়টি শিয়া মাজহাবের ফিকা গ্রন্থগুলোতে বহুকাল ধরে বিদ্যমান থাকার সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লবের আগে কাউকে এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে দেখা যায়নি। নিঃসন্দেহে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই ছিলেন সেই সব মুষ্টিমেয় আলেমদের একজন যারা ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনার কথা বলে আসছিলেন। ইমাম এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য শাসক শ্রেণীর রক্ত চক্ষুসহ নানা ধরনের প্রতিকূলতা উপেক্ষা করেছেন। যে সময়ে বিশ্বের কোনো দেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় ধর্মের কোনো ভূমিকা ছিল না, সেই সময়ে বেলায়েতে ফকি নামক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মতাদর্শ উপস্থাপন করে ইমাম খমিনি অসামান্য সাহসিকতার পরিচয় দেন।
অনেকে মনে করেন বেলায়েতে ফকি হচ্ছেন এমন একজন শাসক যিনি নিজের অসংখ্য ত্রুটি থাকা সত্ত্বেও একটি দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে থাকেন। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধানে যে বেলায়েতে ফকির কথা বলা হয়েছে সে সম্পর্কে এই ধারণাটি অসম্পূর্ণ, কারণ ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে সর্বোচ্চ নেতার যে ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থায় নেতাকে ন্যায়পরায়ণ, ধার্মিক, যোগ্য ব্যবস্থাপক, দক্ষ, সাহসী এবং সময় সচেতন হতে হবে। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবেন, মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ রাখতে এবং সর্বোপরি আত্মিক দিক দিয়ে মানুষকে পূর্ণতায় পৌঁছাতে সাহায্য করবেন। গত ৩৪ বছর ধরে ইরানের এই মহান দায়িত্ব যথাযথ যোগ্যতার প্রমাণ রেখেই পালন করে আসছেন আয়াতুল্লাহ উজমা খামেনেই।
ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেলায়েতে ফকি বা সর্বোচ্চ নেতা। এ কারণে শত্রুরা এ পর্যন্ত ইরানের যত সমালোচনা করেছে তার মধ্যে সবচেয়ে বড় শিকার হয়েছেন ব্যক্তি আয়াতুল্লাহ উজমা খামেনেই। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ফরেন রিলেশনস কাউন্সিলের সদস্য রেই টাকিয়ে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে এক নিবন্ধে লিখেছেন, ইরানের প্রায় সকল সফলতার পেছনে রয়েছে প্রচার বিমুখ একজন ধর্মীয় নেতার অবদান। বিগত দশকগুলোতে যে অঞ্চলের বহু শাসকের পতন হয়েছে, সে অঞ্চলের দেশ হয়েও ইরানের শাসন ব্যবস্থার পতন হয়নি, বরং অতীতের চেয়েও শক্তিশালী হয়েছে। পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্ব দিচ্ছেন আয়াতুল্লাহ খামেনেই।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার জীবনে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ 1990-এর দশকে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, 1997 ও 1998 সালে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক চ্যালেঞ্জ ও সমূহ বিপদ মোকাবেলা করতে করতে ক্লান্ত হয়ে উঠেছিলাম। সে সময় আমি ছিলাম তরতাজা যুবক, আমার একটি দাড়িও পাকেনি এবং যে দায়িত্ব আমার ঘাড়ে ছিল তা আমার সহ্য সীমাকে অতিক্রম করে গিয়েছিল। সে সময় আমি এক সফরে ইরানে গিয়ে সর্বোচ্চ নেতাকে বললাম, হে সাইয়েদ, আমি এখন কি করব, পরামর্শ দিন।
তিনি উত্তর দিলেন, মানুষ তার জীবন চলার পথে নানা রকম চ্যালেঞ্জ, সমস্যা ও সংকট মোকাবিলা করবে, এটাই স্বাভাবিক। এটা ঠিক যে মানুষ কখনো কখনো আত্মিক দিক দিয়ে এতটা ক্লান্ত হয়ে পড়ে যে তার তখন উপযুক্ত দিক নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। সে এমন কারো পরামর্শের মুখাপেক্ষী হয়ে পড়ে যে তাকে প্রশান্তি দান করবে। কখনো তার এমন কারো সাহায্যের প্রয়োজন হয় যে তার ক্ষমতাকে শক্তিশালী ও তার সম্মান বাড়িয়ে দেবে। আমাদের এ ধরনের যত প্রয়োজন আছে তার সবগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আছেন এবং তিনি ছাড়া আর কারো প্রয়োজন আমাদের নেই।
সৈয়দ নাসরুল্লাহকে আয়াতুল্লাহ খামেনেই আরো বলেন, কাজেই যখনই ক্লান্তি অনুভব করবে ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, তখন একটি নির্জন কক্ষে প্রবেশ করবে এবং মহান আল্লাহর কাছে নিজের সব কথা প্রাণ খুলে বলবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তিনি সবকিছু দেখেন, শোনেন, জানেন এবং তিনি সর্বশক্তিমান, ধনবান ও প্রজ্ঞাবান। আমাদের যা কিছু প্রয়োজন তা সবকিছু আল্লাহ তাআলার কাছে আছে, কাজেই তাঁর সঙ্গে কথা বলবে। তোমার অন্তরে যা কিছু আছে তা সবকিছু মুখে উচ্চারণ করে তাঁর সামনে তুলে ধরবে। তুমি যদি তা করতে পারো তাহলে মহান আল্লাহ তোমার অশান্ত মনকে প্রশান্ত করে দেবেন এবং তোমাকে নিজ হাতে সঠিক পথের দিশা দেবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি এসব কথা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তুমিও বাস্তবায়ন করে দেখো, সুফল পাবে।
আয়াতুল্লাহ খামেনেই বিশ্বাস করেন, একজন মানুষের কথা ও কাজে যদি ইমানের পরিচয় পাওয়া যায় তাহলে তার সামনে পাহাড় সমান বাধা থাকলেও তা দূর হয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম ও তার জাতির সামনে থেকে ফেরাউনের মতো একটি অলঙ্ঘনীয় বাধা যেমনভাবে অপসারিত হয়েছে, তেমনি ধৈর্য ও দৃঢ়চেতা ইমানের মাধ্যমে বর্তমান যুগেও আল্লাহ তাআলার একই রকম সাহায্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইমানদার মানুষদের এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সংখ্যায় যত কমই হোক না কেন, শত্রুদের বিরুদ্ধে তাদের বিজয় অবশ্যম্ভাবী। যেমন হযরত মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে পাঠান, তখন হযরত মুসা বলেন, হে আল্লাহ, আমাদের দুজনের পক্ষে কিভাবে এত বড় দরবারে যাওয়া সম্ভব, ওরা আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। তখন মহান আল্লাহ হযরত মুসাকে বলেন, আপনারা ভয় করবেন না, আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি।
যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর উপর ভরসা করে তাদেরকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব বলে মনে করেন। আয়াতুল্লাহ উজমা খামেনেই নেতৃত্বে ইরানি জাতি মহান আল্লাহর উপর এমন ভরসাই করেছে। ইরানের কসম খাওয়া শত্রুরা বিগত চার দশকের বেশি সময় ধরে ইরানের ক্ষতি করার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির ভাষায়, এটি হচ্ছে আল্লাহর সেই প্রতিশ্রুতির নিদর্শন যে আমি দেখি এবং আমি শুনি। এই ইসলামী বিপ্লব সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে আরও বহু সমস্যার সম্মুখীন করবে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। শ্রোতাদের অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 58 ও 59 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তো প্রথমে দেখা যাক এই সূরার 58 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআম্মা ইয়াইযুকুম বিহ।
অর্থাৎ আল্লাহ মালিকের কাছে আমানত ফিরিয়ে দিতে তোমাদের নির্দেশ দিচ্ছেন। তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করো। অবশ্যই আল্লাহ তোমাদের উত্তম উপদেশ দান করেন, নিশ্চয়ই আল্লাহ শোনেন ও দেখেন।
কোনো কোনো মানুষ ধর্মকে ব্যক্তিগত ব্যাপার বলে মনে করেন, কিন্তু ঐশী ধর্মগুলো, বিশেষ করে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন ও মহানবীর শিক্ষাকে ব্যক্তি এবং সমাজ উভয়ের জন্যই সৌভাগ্যের মাধ্যম বলে মনে করে। ইসলাম ধর্ম ঈমান ও ধার্মিকতার শর্ত হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আমানত রক্ষার কথা বলে। কোনো কোনো হাদিসে এসেছে, কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে সিজদা ও রুকু করছে কিনা তা লক্ষ্য করো না, বরং তাদের আমানতদারী এবং সত্যবাদিতার দিকে লক্ষ্য করো, কারণ আমানতের খেয়ানত করা কপটতা ও দ্বিমুখিতার লক্ষণ। আমানতের ব্যাপক অর্থ রয়েছে, যেমন সম্পদের আমানত, জ্ঞানের আমানত ও পারিবারিক আমানত, এমনকি সমাজের নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। যোগ্য ও সৎ ব্যক্তির কাছে সমাজের নেতৃত্ব দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারে জনগণের পূর্ণ সচেতন থাকা উচিত, কারণ অযোগ্য লোকের নেতৃত্ব ও তার অত্যাচার অবিচার বহু সামাজিক সংকট সৃষ্টি করে। মানুষের কাছে তিন ধরনের আমানত রয়েছে। প্রথম আমানত হল মানুষের প্রতি খোদার আমানত। আল্লাহর বিধান মেনে চলা এবং তার বিধান অমান্য না করাই হল এই আমানত। দ্বিতীয় আমানত হল মানুষের পরস্পর আমানত। বিন্দুমাত্র কম না করে মালিকের কাছে এই আমানত ফিরিয়ে দেওয়া উচিত। তৃতীয় আমানত হল মানুষের নিজের কাছে রাখা আমানত, যেমন বয়স, শক্তি, আত্মিক ও শারীরিক ক্ষমতা, এসবই আমাদের কাছে রাখা আমানত। এমনকি আমরা নিজেরাই তো নিজেদের মালিক নই, বরং আমরা আমাদের দেহ ও মনের আমানতদার মাত্র। আমাদের প্রকৃত মালিককে তথা আল্লাহকে খুশি করার জন্যে এসব আমানতকে সবচেয়ে ভালো পন্থায় ব্যবহার করতে হবে।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হল, প্রত্যেক আমানতের মালিক রয়েছে, প্রকৃত মালিকের কাছে আমানত ফিরিয়ে দেওয়া উচিত। রাষ্ট্র পরিচালনা ও বিচার করার মতো আমানত অযোগ্য লোকদের হাতে ছেড়ে দেয়া ইমানের লক্ষণ নয়। আমানতের মালিক যদি কাফেরও হয় তাও তার কাছে ফিরিয়ে দিতে হবে। এবারে সূরা নিসার 59 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে,
فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا।
অর্থাৎ, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো, তবে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের অনুগত হও। আর তোমাদের মধ্য থেকে ওইসব নেতৃবৃন্দের যারা আদেশ দেয় কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে, সে ব্যাপারে আল্লাহর কোরআন ও রসুলের শরণাপন্ন হও, এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠ পরিণতি।
আগের আয়াতের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, যোগ্য ও সৎ মানুষের কাছে রাষ্ট্র পরিচালনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া উচিত। এই আয়াতে মুমিনদের বলা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা ছাড়াও ন্যায়পরায়ণ শাসকদেরও আনুগত্য করতে হবে। আল্লাহ ও কেয়ামতের প্রতি বিশ্বাসের জন্য এটাও জরুরি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা হওয়ার সময় আলী ইবনে আবু তালিব আলাইহিসাল্লামকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাঁকে বলেন, হে আলী, তোমার সাথে আমার সম্পর্ক মুসার সাথে হারুনের সম্পর্কের মতো, যদিও আমার পরে কোনো নবী আসবে না। এই সময় ওই আয়াত নাজিল হয় এবং হযরত আলী আলাইহিসসালামের অনুসরণ করতে মুসলমানদের নির্দেশ দেয়া হয়। উলিল আমর বা নির্দেশদাতা নেতাকে চিহ্নিত করা এবং তার বৈশিষ্ট্য নিয়ে যাতে মতভেদ দেখা না দেয়, সেজন্য আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, আল্লাহর গ্রন্থ কোরআনে এবং রাসুলের হাদিসে যা এসেছে তার শরণাপন্ন হও, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় বিচারক এবং এ দুয়ের অনুসরণের ফলাফলই সর্বোত্তম। এটা স্পষ্ট, মহানবী ও উলিল আমরের অনুসরণ করার অর্থ হল আল্লাহরই নির্দেশ মানা। তৌহিদ বা একত্ববাদের সাথে এর কোনো সংঘাত নেই, কারণ আল্লাহই মহানবী ও উলিল আমরের নির্দেশ মান্য করতে বলেছেন।
তাহলে এই আয়াতে আমরা যা শিখলাম তা হল, প্রথমত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উলিল আমরের নির্দেশ মেনে চলা একটি স্পষ্ট আইন। এই সার্বজনীন আইন কোনো শর্তযুক্ত নয়। আর এই আয়াত থেকে বোঝা যায় রাসুলে খোদা ও উলিল আমর নিষ্পাপ এবং ভুল ত্রুটি থেকে মুক্ত। দ্বিতীয়ত, ইসলামী সরকারকে মেনে নেয়া সব মুসলমানেরই দায়িত্ব। ইসলামী রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করা ও তাকে সাহায্য করাও প্রত্যেক মুসলমানের কর্তব্য। তৃতীয়ত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পদ বা বিভাগের দায়িত্বশীল ছিলেন। তিনি একদিকে আল্লাহর বিধান প্রচার করতেন এবং অন্যদিকে সমাজের চাহিদা অনুযায়ী রাষ্ট্রীয় বিধান প্রণয়ন করতেন। চতুর্থত, মুসলমানদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ দূর করার সবচেয়ে ভালো পন্থা হল পবিত্র কোরআনের ও রাসুলের অনুসরণ করা। মুসলমানদের প্রত্যেক মাঝহাবই পবিত্র কোরআন ও রাসুলের সুন্নতকে গ্রহণযোগ্য বলে মনে করে। তো শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী আসরে আবার আপনাদের সঙ্গ পাব এই কামনা করছি।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনার রয়েছে আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
পাশ্চাত্য সমাজ মানবাধিকার বিষয়টিকে তাদের অনেক বড় সাফল্য হিসেবে তুলে ধরে, অথচ এ দেশগুলোই আন্তর্জাতিক সম্পর্কে হস্তক্ষেপের অজুহাত হিসেবে মানবাধিকার বিষয়টির অপব্যবহার করছে। বলা যায় বর্তমান শতাব্দীতে মানবাধিকার ইস্যুটি পাশ্চাত্যের সবচেয়ে বড় দ্বিমুখী আচরণের হাতিয়ারে পরিণত হয়েছে। বিশ্বের বহু দেশে সংকটের কারণ অনুসন্ধান করে দেখা গেছে সেখানে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে মানবাধিকার স্লোগানের আড়ালে পাশ্চাত্য তাদের গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃখজনক ঘটনা ঘটছে। উদাহরণ হিসেবে 2015 সালে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা যায়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস ওই হামলার সাথে জড়িত ছিল। ওই হামলা এতটাই ভয়াবহ ছিল যে কয়েকদিন ধরে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি ছিল। সে সময় সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা ছিল প্রধান খবর। এই ঘটনা থেকে বোঝা যায় আইএস জঙ্গিরা শুধু ইরাক কিংবা সিরিয়াতে নয়, একই সাথে ইউরোপের প্রাণকেন্দ্রেও আঘাত হানতে সক্ষম এবং সেখানেও তারা প্রভাব বিস্তার করেছে। প্যারিসে হামলার পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এমনকি বিশ্বের প্রতিটি দেশ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ফ্রান্স সরকারকে সমবেদনা জানানো হয়।
প্যারিসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পর বাগদাদ ও কাবুল সহ বিশ্বের আরও বহু দেশে একই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল এবং এত শত শত মানুষ হতাহত হয়েছিল। বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে ইউরোপে সন্ত্রাসী হামলা হলে বিশ্বজুড়ে যেরকম প্রতিক্রিয়া হয় সেই তুলনায় এসব দেশে সন্ত্রাসী হামলার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা নিন্দা জ্ঞাপন কিংবা সমবেদনা জানানোর বিষয়টি লক্ষ্য করা যায়নি। এ থেকে বোঝা যায় পাশ্চাত্যের বাইরে অন্য কোনো দেশে সন্ত্রাসী হামলা কিংবা মানবাধিকার লঙ্ঘিত হলেও তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তান ও ইরাকে রক্তাক্ত যুদ্ধ ও অব্যাহত সন্ত্রাসী হামলা এবং ফিলিস্তিন ও ইয়েমেনে ইসরায়েল ও সৌদি আরব যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার পেছনে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের সমর্থন রয়েছে। তারা কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ তারাই দেশে দেশে জুলুম ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। পাশ্চাত্যের এ আচরণ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় দৃষ্টান্ত।
গত বছর মে মাসে আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আফগানিস্তানে 20 বছর ধরে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করে বলা হয়েছিল এ পর্যন্ত প্রায় 2,41,000 আফগান নিহত হয়েছে, যাদের মধ্যে 71,344 জন ছিল বেসামরিক নাগরিক। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2006 সাল থেকে 2010 সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় 20,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। নিহতদের মধ্যে 800 শিশুও রয়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিকদের রক্ষা বিষয়ক একটি মার্কিন সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, 2006 থেকে 2014 সালের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনাদের হামলায় 16,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে আর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $49,00,000।
অন্যদিকে ন্যাটো সামরিক জোট বেপরোয়াভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। সশস্ত্র সহিংসতাকে ঘিরে যে কর্মপন্থা নামক একটি সংস্থা কিছুদিন আগে এক প্রতিবেদনে প্রথমবারের মতো আফগানিস্তানের সাধারণ মানুষ হত্যায় ব্রিটিশ সেনাদের আচরণের কিছু নমুনা তুলে ধরেছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 289 জনের বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ক্ষতিপূরণ বাবদ তারা 6,88,000 পাউন্ড দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া এ অর্থ খুবই সামান্য। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ায় মার্কিন পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই বয়ে আনেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি পাশ্চাত্যের এ অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, বিশ্বের কোনো দেশই আমেরিকার মতো এত মানবাধিকার লঙ্ঘন করেনি। মানবাধিকার রক্ষার বিষয়ে আমেরিকার যেমন কোনো দায়বদ্ধতা নেই, তেমনি জাতিগুলোর মূল্যবোধ রক্ষায়ও তারা বিশ্বাসী নয়। তারা যে স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বলে তা মানবাধিকারের প্রতি অবমাননা ছাড়া আর কিছুই নয়।
মানবাধিকার বিষয়টি আসলে পাশ্চাত্যের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের প্রতি সমর্থন দিতে বা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থা মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার উপর সরাসরি আঘাত। মানবাধিকারের দাবিদার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ইরানের উপর রাসায়নিক অস্ত্র হামলায় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। পাশ্চাত্যে দেওয়া ওই রাসায়নিক হামলায় ইরানের 1,00,000-এরও বেশি সাধারণ মানুষ নিহত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত 17,000 ইরানি নিহত হয়েছে। ইরান বিরোধী এসব সন্ত্রাসীদের পাশ্চাত্যের মাটিতে আশ্রয় দেয়া হচ্ছে। এছাড়া মানবাধিকারের দাবিদার এই দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, ফলে ইরানের সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব বিষয়ে পাশ্চাত্যের মানবাধিকার লঙ্ঘনের বড় দৃষ্টান্ত।
ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘ বহু বছর ধরে ফিলিস্তিনিদের উপর হত্যা ও জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবও পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র কিনে ইয়েমেনে বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েল ও সৌদি আরবের বিষয়ে আমেরিকা ও ইউরোপ সম্পূর্ণ নীরব রয়েছে। জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকিয়ে হামানে সম্প্রতি মানবাধিকার পরিষদে এক বক্তৃতায় এ অঞ্চলে বাইরের হস্তক্ষেপ এবং অমানবিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, এটা খুবই দুঃখজনক যে আমেরিকা মানবাধিকার রক্ষার কথা বলে অথচ তারাই দেশের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
তো শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরো কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা ও বিশ্ব সংস্কারকের অস্তিত্বের অপরিহার্যতা ও যৌক্তিকতা সম্পর্কে আমরা আলোচনা করেছি গত কয়েক পর্বে। বেশিরভাগ ধর্ম ও মতাদর্শেই যে শেষ ত্রাণকর্তা সম্পর্কে ধারণা রয়েছে তা আমরা তুলে ধরেছি বিগত পর্বগুলোর আলোচনায়। এসব ধারণা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে শেষ ত্রাণকর্তা হবেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মহামানব, এবং ধর্মগুলোর দৃষ্টিতে তিনি ঐশী বা আসমানি ব্যক্তিত্ব। কোনো কোনো ধর্ম বা মতাদর্শের বক্তব্য অনুযায়ী শেষ ত্রাণকর্তার আবির্ভাবের পটভূমির এক বড় দিক হচ্ছে সে সময় ব্যাপক রক্তপাত ও সহিংসতা ঘটবে। কোনো কোনো ধর্মে শেষ ত্রাণকর্তার আবির্ভাবের সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই সব তারিখ বা দিনক্ষণের লক্ষণ বিশ্লেষণ করলে দেখা যায় যে ওইসব তারিখ হয় অতিক্রান্ত হয়েছে অথবা সেই সব তারিখ বা দিন আসতে এখনো অনেক বেশি সময় বাকি। ফলে অনেকেই এখন এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করে যে বর্তমান যুগে বৈষম্য, জুলুম, সংঘাত ও দারিদ্র যত বেশি হোক না কেন, শেষ ত্রাণকর্তা খুব নিকটবর্তী সময়ের মধ্যেই আসবেন না।
কোন কোন ধর্মের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা কেবল বিশেষ জাতি বা বংশের লোকদের জন্যই আসবেন, অন্যান্য জাতি বা গোত্রের লোকদের নিয়ে তাঁর কোনো কাজ নেই। অন্যান্য জাতির মানুষেরা হয় নিহত হবে অথবা মুক্তিপ্রাপ্ত জাতির সেবক হবে, তবে কেবল ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম ও মতাদর্শে শেষ ত্রাণকর্তা সম্পর্কিত যেসব ধারণা দেওয়া হয়েছে সেসবের তেমন কোনো নির্ভরযোগ্য সূত্র বা উৎস নেই। আসলে বেশিরভাগ ধর্মগ্রন্থের বেশিরভাগ বাণী বিকৃত হয়ে গেছে, তাই অনেক ধর্ম ও গোষ্ঠীর অনুসারীরা শেষ ত্রাণকর্তা সম্পর্কে ভিন্ন ভিন্ন ধরনের চিত্র তুলে ধরেছে। আলোচনার এই পর্যায়ে আমরা শেষ ত্রাণকর্তা সম্পর্কে ইসলামের বক্তব্য ও বর্ণনাগুলো নিয়ে কথা বলব। প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
জনসংখ্যার দিক থেকে খ্রিস্টধর্মের পরই ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি। পবিত্র কোরআন ও হাদিসে শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আলাইহিসসালাম সংক্রান্ত অনেক স্পষ্ট ও বিস্তারিত বর্ণনা রয়েছে। ইসলাম ধর্মের এই বর্ণনাগুলো পুরোপুরি নির্ভরযোগ্য ও যৌক্তিক। এসব বর্ণনায় কোনো স্ববিরোধিতা ও বিকৃতি নেই। পবিত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে শেষ ত্রাণকর্তা হলেন হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারার সদস্য। উনি মানুষ হিসেবে অন্য সবার মতো হলেও নৈতিক উচ্চতর গুণগুলো যেমন খোদাভীতি ও খোদা সচেতনতা, জ্ঞান, প্রজ্ঞা, সতর্কতা, অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি, ইসলামী বিধিবিধান ও সেসবের বাস্তবায়ন সম্পর্কিত জ্ঞানসহ ইসলামের প্রাণ সঞ্জীবনী সব ধরনের শিক্ষা, সাহসিকতা, সুবিবেচনা, জনগণের প্রতি, বিশেষ করে নির্যাতিতদের প্রতি গভীর দয়া এবং জালিমদের প্রতি অত্যন্ত কঠোরতার মতো গুণগুলো তাঁর মধ্যে নজিরবিহীন মাত্রায় বিদ্যমান। এসব বৈশিষ্ট্য তাঁর আত্মপ্রকাশের সময় থেকে স্পষ্টভাবে দেখা যাবে তার মধ্যে। অন্য কথায়, তিনি একজন পরিপূর্ণ মহামানব।
অন্যান্য ধর্ম ও মতাদর্শগুলোর বিপরীতে ইসলাম ধর্মের বর্ণনাগুলোয় শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের আগের ও পরের পরিবেশ এবং তাঁর আগমনের জন্য অপেক্ষারতদের দায়িত্ব সম্পর্কে অনেক বিশদ ও স্পষ্ট আলোচনা রয়েছে। ইমাম মাহদীর বিষয়ে নানা কুসংস্কার ও অযৌক্তিক বক্তব্য এবং তাঁর ব্যাপারে নানা অমানবিক ঘটনার সংশ্লিষ্টতার অস্তিত্ব ইসলামী বর্ণনাগুলোতে দেখা যায় না। ইমাম মাহদীর সব কাজই হবে ইসলামের আলোকিত শিক্ষাভিত্তিক, মানুষকে আধ্যাত্মিক ও বৈষয়িক বা বস্তুগত দিক থেকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়াই তাঁর কর্মকাণ্ডের লক্ষ্য। আসমানি ধর্মগুলো, বিশেষ করে ইহুদি, খ্রিস্ট ও ইসলাম ধর্ম ইব্রাহিমী ধারার ধর্ম হওয়ায় এ তিন ধর্মের শিক্ষা ও বিধিবিধানগুলো পুরোপুরি মিল থাকার কথা। কিন্তু যুগে যুগে ইহুদি ও খ্রিস্ট ধর্মের শিক্ষায় নানা বিচ্যুতি ও বিকৃতি তথা ভিত্তিহীন ও ভুল অনেক বিষয় প্রচলিত হয়েছে এই দুই ধর্মের নামে। খ্রিস্টানদের বাইবেলের নানা সংস্করণ লেখা হয়েছে হযরত ঈসার যুগের বহুকাল পর। তাওরাত নানাভাবে বহু বিকৃতির শিকার হয়েছে, কিন্তু পবিত্র কোরআন নাজিলের সময় থেকে এ পর্যন্ত বিন্দুমাত্র বিকৃতির শিকার হয়নি। তাই এই তিন ধর্মেই শেষ ত্রাণকর্তা সম্পর্কিত ধারণাগুলো অনেক মিল এবং অমিলও দেখা যায়।
ইহুদিদের শেষ ত্রাণকর্তা সম্পর্কিত কোনো কোনো ঘটনার বর্ণনা যা ভবিষ্যতে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তা ইমাম মাহদী আল ইসলামের আবির্ভাব সংক্রান্ত ইসলামী বর্ণনাগুলো প্রায় অনুরূপ। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি সতর্কবাণী বা উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎ কর্মপরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবেন। একই ধরনের বক্তব্য রয়েছে তাওরাতে হযরত দাউদের মোনাজাতে, যা জাবুর হিসেবে পরিচিত। যেমন, বিশ্বাসীরা হবে পৃথিবীর ওয়ারিস বা উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। একই বইয়ের অন্য এক অংশে বলা হয়েছে, হে খোদা, তোমার বিধি বিধান দাও মালিককে ও তোমার ন্যায় বিচার অর্পণ করো মালিকের পুত্রকে, যাতে তোমার জাতিকে ন্যায় বিচার ও তোমার দরিদ্রদের ন্যায়ের মাধ্যমে শাসন করা যায়। এ বক্তব্য ইমাম মাহদী আল ইসলাম সম্পর্কিত ইসলামী বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। একই বইয়ে বনি ইসরায়েলের কোন কোন নবীর পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য রয়েছে শেষ জামানার ত্রাণকর্তা সম্পর্কে।
বাইবেলের কোন কোন বর্ণনায় মানুষের সন্তান বলে যেসব উদ্ধৃতি রয়েছে সেসবকেও আসলে ইমাম মাহদী সম্পর্কিত বক্তব্য বলে মনে করা যায়। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে শেষ ত্রাণকর্তা বলে মনে করে, কিন্তু বাইবেলের প্রায় 80টি স্থানে শেষ ত্রাণকর্তাকে আদমের সন্তান বলে উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে কেবল 30টি স্থানে আদমের সন্তান হযরত ঈসার বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আর 50টি স্থানে আদমের সন্তানের যেসব বর্ণনা রয়েছে সেগুলো হযরত ইমাম মাহদীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। তাই এটা স্পষ্ট, এসব স্থানে আসলে ইমাম মাহদী আলাইহিসসালামের নামই দেওয়া ছিল, কিন্তু পরবর্তীকালে সেই নাম বাদ দেওয়া হয়েছে। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
Thank you. Tehran nekhosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamn ek lsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20